সকল সাহাবি জান্নাতি জান্নাতি সকল সাহাবি জান্নাতি জান্নাতি
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাত ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন এই মুহূর্তে টিভি সেটের সামনে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল সাহাবি জান্নাতি নবীর সকল সাহাবি জান্নাতি অনুষ্ঠানে যেমনটি আপনারা শুনে থাকেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের বিভিন্ন গুণাবলী সম্পর্কে তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাঁদের সত্যবাদিতা, তাঁদের বীরত্ব, তাঁদের ইসলামের প্রতি তাঁদের অবদান, তাঁদের ইশকে রসুল, এমন নানান গুণে গুণান্বিত তাদের যে মহান চরিত্র ছিল সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আজও ইনশাআল্লাহ আজ্জাফাজেল এর ব্যতয় ঘটবে না। আজও একজন সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমরা জীবনের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করব। তবে চলুন তার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত আমরা শুনে নিই। আল কওলুল বদী নামক কিতাবে রয়েছে, ইন্তেকালের পর হজরত সৈয়দনা আবুল আব্বাস আহমদ বিন মনসুর আলাইহি রহমতুল্লাহিল গফুরকে সিরাজের অধিবাসীদের কেউ একজন স্বপ্নে দেখল যে তিনি মাথায় মতির তাজ সজ্জিত জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় সিরাজের জামে মসজিদের মেহরাবে তিনি দাঁড়িয়ে আছেন। স্বপ্নদ্রষ্টা জিজ্ঞেস করলেন, মা ফাআলাল্লাহু বিকা, অর্থাৎ আল্লাহ আজ্জা ওয়া জাল আপনার সাথে কেমন আচরণ করেছেন? তদুত্তরে তিনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমি অধিক হারে দরুদ শরীফ পাঠ করতাম আর এ আমলটাই আমার কাজে এসেছে যে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে তাজ পরিধান করিয়ে জান্নাতে প্রবেশ করিয়েছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে অধিক হারে দরুদ শরীফ পাঠ করার কারণে কিভাবে একজন মানুষ জান্নাতি হয়ে যায়। জি হ্যাঁ, এটাই সত্য, এটাই বাস্তব। যে ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে ভালোবেসে দরুদ শরীফ পাঠ করবে সে নিঃসন্দেহে জান্নাতি। দরুদ তো অনেকেই আমরা পড়ে থাকি, কেউ মশরুর হয়ে পড়ে, আবার কেউ মজবুর হয়ে পড়ে। মুনাফিক যখন দরুদে পাক পড়ে তখন সে মজবুর হয়ে দরুদে পাক পড়ে, অপারগ হয়ে। কেন? আল্লাহর নির্দেশ, কোরআনে পাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে আমার হাবিবের উপর দরুদ পড়ো, এই জন্যই পড়তে হয়, মাঝে মাঝে একটু হক আদায় করে। এটা হচ্ছে মানে অপারগতাবশত, এটা মুনাফিকাতের আলামত। আর যারা আশিকানে রসুল রয়েছে, যারা মমিন রয়েছেন, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি যখন দরুদ পাঠ করেন তখন ভালোবেসে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে দরুদে পাক পাঠ করে থাকেন। এটা হচ্ছে ভালোবাসার নামান্তর। আর এই ভালোবাসাই, নবীর প্রতি এই ভালোবাসাই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, আজ আমাদের বিষয় হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একত্ববাদে বিশ্বাস। বিষয়টা শুনে অনেকের কাছে হয়তো মনে হবে যে সাহাবায়ে কেরাম তো সবাই একত্ববাদে বিশ্বাসী ছিলেন, তা আজকে আবার নতুন করে বিশেষ করে হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই বিষয়টা কেন রাখা হলো? ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা শুনবো যে কেন রাখা হলো। নিশ্চয়ই প্রতিটি বিষয়ের প্রেক্ষাপটে, পটভূমিতে একটি রিজন থাকে, ব্যাকগ্রাউন্ডে একটি কারণ থাকে। আজও ইনশাআল্লাহ আজাল সে কারণ আমরা তুলে ধরব যে কেন আমরা এখানে এই বিষয়টি আজকে নিয়েছি। একত্ববাদে বিশ্বাসী এই যে বিষয়টা, এটা আজকে ইনশাআল্লাহ আজাল আমরা শুনব। চলুন তার পূর্বে তার সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা জেনে নিই। তার প্রকৃত নাম হচ্ছে সাঈদ, কুনিয়াত তথা উপনাম হচ্ছে আবু ইয়াওয়ার। কারো কারো মতে তার কুনিয়াত হচ্ছে আবু সাওয়ার, তবে প্রথমোক্ত নামেই তিনি অধিকতর পরিচিত ছিলেন। পিতার নাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার মাতার নাম হচ্ছে হযরত ফাতিমা বিনতে বাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার বংশ পরিক্রমা কাব ইবনে লুবাই পর্যন্ত গিয়ে রাসূলে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সাথে এবং নুফাইল ইবনে আব্দুল উজ্জা পর্যন্ত গিয়ে ফারুকে আজম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের সাথে গিয়ে মিলিত হয়েছে। 593 মতান্তরে 594 খ্রিস্টাব্দে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। ইসলাম প্রচারের প্রথম দিকে, অ্যাট দ্য বিগিনিং অফ ইসলাম, ইসলামের উষালগ্নে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন তাদের অন্যতম। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হানিফ, অর্থাৎ পৌত্তলিকতা থেকে মুক্ত। একত্ববাদের ক্ষেত্রে যারা হযরত ইব্রাহিম আলা নবিয়ানা ওয়া আলাইহিস সালাত ওয়া সালামের দিনকে তখনও সম্পূর্ণ অবিকৃত অবস্থায় ধরে রেখেছিলেন এবং তার পূর্বসূরিরাও হানিফ ছিলেন, হযরত সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন আশারায়ে মুবাশশারার অন্যতম এক সাহাবী। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূলে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের খুব কাছের একজন সাহাবী এবং বাল্যকালের পরম বন্ধু। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হযরত সাইয়েদুনা সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা শুনলাম যে তিনি আশারায়ে মুবাশশারা, অর্থাৎ যে 10 জন সাহাবিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাদের জীবদ্দশায় তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঘোষণা করেছেন জান্নাতি হিসাবে, তাদের মধ্যে অন্যতম একজন ছিলেন হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এবং তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের একজন নিকটবর্তী, পছন্দনীয়, কাছের একজন সাহাবি ছিলেন। তার কারণেই কুরাইশ গোত্রের সিংহ খ্যাত হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি ইসলাম গ্রহণ করেন। সুবহানাল্লাহ, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম পর্যায়ের মুজাহিদ ছিলেন। তিনি সেই ব্যক্তি যিনি বদর যুদ্ধে অংশগ্রহণ না করেও মালে গনিমত লাভ করেছিলেন। ইয়ারমুকের যুদ্ধে তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। রাসূলুল্লাহ আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তাকে জীবদ্দশায় জান্নাতি হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে একজন শাসক, সাহসী বীর যোদ্ধা ও গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একজন সাহাবি এক একটি গুণের অধিকারী ছিলেন। যেমন বাগানের বিভিন্ন ধরনের ফুল হয়, এক এক ফুলের এক এক ঘ্রাণ, এক এক ফুলের এক এক বর্ণ, এক এক ফুলের এক এক আকৃতি, এক এক ফুলের এক এক সৌন্দর্যতা, ঠিক তদ্রূপ রিসালাতের বাগানের আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সুবাসিত বাগানে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান এর এক একজন এক একটি ফুল সাদৃশ্য ছিলেন, এক একজনের এক এক বর্ণ, এক এক গন্ধ, সৌরভ, এক এক আকৃতি, এক এক সৌন্দর্যতা। কেননা বাগানের মধ্যে কিন্তু এক জাতের ফুল কখনো থাকে না, তবে সেটা বাগান হবে না, সেটা হয়ে যাবে যেমন চাষ করা হয় ক্ষেতের মধ্যে জমিনের বুকে, বাণিজ্যিক উদ্দেশ্যে যেমন চাষ করা হয়, যে শুধু গোলাপ চাষ করেছে তো গোলাপই, গাঁদা ফুল চাষ করেছে তো গাঁদা ফুলই, কিন্তু বাগান হচ্ছে ব্যতিক্রম। বাগান তাকেই বলে যেখানে নানান বর্ণের, নানান জাতের, নানান সৌরভের, নানান প্রকারের ফুল সেখানে থাকবে। হযরত সাইয়েদুনা সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সকল সৌভাগ্যবান ব্যক্তিদের অন্যতম যারা ইসলাম ধর্ম আবির্ভাবের পূর্বেও কুফর, শিরক ও পৌত্তলিকতার অন্ধকারে তাওহীদের আলোকবর্তিকা প্রত্যক্ষ করেছিলেন। কতই না সৌভাগ্যবান ছিলেন তারা। তারা দীনে ইব্রাহিমের উপর অটল ছিলেন, অনড় ছিলেন, অবিচল ছিলেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অন্ধকার যুগেও মুশরিকদের হাতে জবেহকৃত প্রাণীর গোশত আহার করতেন না। এ সম্পর্কে বুখারী শরীফে বর্ণিত রয়েছে, হিশাম তাঁর পিতা এবং আসম বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাত দিয়ে আমাকে লিখেছেন যে একদিন আমি হযরত যায়েদকে দেখলাম যে কাবা ঘরের সাথে স্বীয় পিঠকে হেলান দিয়ে দাঁড়িয়ে তিনি বলছেন, হে কুরাইশ দল, আল্লাহর কসম, আমি ছাড়া তোমরা কেউ ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনের অনুসারী নও, আর ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন্ত প্রথিত শিশুকন্যাকে জীবিত করতেন। যখন কেউ তার মেয়েকে হত্যা করতে চাইত মাআজাল্লাহ, তখন তিনি আলাইহিস সালাম তাকে বলতেন, একে হত্যা করো না, এর ভরণ পোষণের দায়িত্ব আমি নেব। এই বলে তিনি আলাইহিস সালাম তাকে নিয়ে যেতেন। মেয়েটা যখন বড় হতো তখন তার পিতাকে বলতেন, তুমি চাইলে আমি এই মেয়েটাকে তোমাকে ফেরত দিতে পারি, আর যদি তুমি না চাও তবে আমি এর ভরণ পোষণ চালিয়ে যাব। হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মহানবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর ওহী নাজিল হওয়ার পূর্বে বালদাহ নামক স্থানের নিম্নভাগে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সাথে হযরত যায়েদ বিন আমরের সাক্ষাৎ হলো। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের সামনে খাবার পরিবেশন করা হলে তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তা খেতে অসম্মতি জানালেন এবং সেই খাবার হযরত যায়েদের সামনে তিনি বাড়িয়ে দিলেন। অতঃপর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের মিথ্যা প্রভুর নামে তোমরা যা জবে করেছো তা আমি কিছুতেই খেতে পারি না, আমি তো কেবলমাত্র তাই খেয়ে থাকি যা জবে করার সময় আল্লাহর নাম উচ্চারণ করা হয়। সুবহানাল্লাহ, কেমন ইসলাম আবির্ভাবের পূর্বেও তিনি এবং তার এই সন্তান দীনে ইব্রাহিমের উপর অটল ছিলেন। তারা ওই সময়েও একত্ববাদে পরিপূর্ণরূপে বিশ্বাসী ছিলেন। হযরত যায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের জবে সম্পর্কে নিন্দা করতেন এবং উক্ত আচরণের প্রতিবাদ ও তার ত্রুটির প্রতি ইঙ্গিত করে বলতেন, বকরিকে সৃষ্টি করলেন আল্লাহ, তিনি তার জন্য আকাশ থেকে পানি বর্ষণ করেন, তিনি তার জন্য জমিন থেকে ঘাস লতাপাতা উৎপন্ন করেন, এত কিছুর পরেও তোমরা তাকে গায়রুল্লাহর নামে জবে করছো, আমি তোমাদেরকে এক মূর্খ সম্প্রদায় রূপে আমি দেখতে পাচ্ছি। এ কথা শুনে তাঁর চাচা ও উমর ইবনুল খত্তাবের পিতা আল খত্তাব উঠে দাঁড়িয়ে তাকে লাঞ্ছিত করে বলল,
সর্বনাশ হোক তোমার। সবসময় আমরা তোমার মুখে এ ধরনের বাজে কথা শুনে সহ্য করে আসছি, এখন আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এরপর তার গোত্রের বোকা লোকদের উত্তেজিত করে তাকে কষ্ট দিয়ে বিরক্ত করে তুলত। অবশেষে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধ্য হলেন মক্কা ছেড়ে হেরা পর্বতে আশ্রয় নিতে। তাতেও সে ক্ষান্ত হল না, গোপনে যাতে তিনি মক্কায় প্রবেশ করতে না পারেন সেদিকে সর্বক্ষণ দৃষ্টি রাখার জন্য একদল কুরাইশ যুবককে দায়িত্ব দেয়া হলো। অতপর যায়েদ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের অগোচরে ওয়ারাকা ইবনে নাওফেল, আব্দুল ইবনে জাহাস, উসমান ইবনুল হারিস এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফুপু উমাইমা বিনতে আব্দুল মুত্তালিবের সাথে গোপনে সাক্ষাৎ করলেন। আরববাসী যে চরম গুমরাহির মধ্যে নিমজ্জিত সে ব্যাপারে তিনি তাদের সাথে মত বিনিময় করলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, আল্লাহর কসম, আপনারা জেনে রাখুন আপনাদের এই জাতি কোনো ভিত্তির উপর নেই। তারা দীনে ইব্রাহিমকে বিকৃত করে ফেলেছে, তার বিরুদ্ধ চারণ করে চলছে। আপনারা যদি মুক্তি পেতে চান নিজেদের জন্য একটি দীন অনুসন্ধান করুন। অতপর এ চার ব্যক্তি অন্যান্য ধর্মের ধর্মগুরুদের নিকট গেলেন দীনে ইব্রাহিম তথা দীনে হানিফ সম্পর্কে জানার জন্য। ওয়ারাকা ইবনে নাওফিল খ্রিস্ট ধর্ম অবলম্বন করলেন, কিন্তু আবদুল্লাহ ইবনে জাহাস ও উসমান ইবনুল হারিস কোনো সিদ্ধান্ত নিতে পারলেন না। আর যায়েদ বিন আমর ইবনে নুফাইলের জীবনে ঘটে গেল এক চমকপ্রদ ঘটনা। কী ছিল সেই ঘটনা? মাদ্রী চ্যানেলের দর্শক শ্রোতা, চলুন আমরা সেই ঘটনা শুনে আসি। তার জবানেই আমরা শুনি, তিনি বলেন, আমি ভিন্ন দুটি ধর্ম সম্পর্কে অবগত হলাম, কিন্তু সে ধর্মে মানসিক শান্তি পাওয়ার মতো তেমন কিছু না পেয়ে তা গ্রহণ করতে অস্বীকৃতি জানালাম। এক পর্যায়ে আমি শাম তথা সিরিয়া দেশে আমি এসে পৌঁছলাম। আমি আগেই শুনেছিলাম সেখানে একজন রাহিব অর্থাৎ সংসার ত্যাগী ব্যক্তি আছেন যিনি আসমানি কিতাবে অভিজ্ঞ। আমি তার নিকট উপস্থিত হয়ে আমার ঘটনা বর্ণনা করলাম। আমার কথা শুনে তিনি বললেন, ওহে মক্কাবাসী, আমার মনে হচ্ছে আপনি দীনে ইব্রাহিম অনুসন্ধান করছেন। আমি বললাম, জি হ্যাঁ, আমি তাই অনুসন্ধান করছি। তিনি বললেন, আপনি যে দিনের অনুসন্ধান করছেন আজকের দিনে তা তো আর পাওয়া যায় না, তবে সত্য তো এটাই যে আপনার শহরে আল্লাহ আপনার কওমের মধ্যে থেকে এমন এক ব্যক্তিকে পাঠাবেন যিনি দীনে ইব্রাহিমকে পুনরুজ্জীবিত করবেন। আপনি যদি তাকে পান তার অনুসরণ করুন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার মক্কা অভিমুখে যাত্রা শুরু করলেন, প্রতিশ্রুত নবীকে খুঁজে বের করার জন্য দ্রুত পায়ে চলতে লাগলেন। তিনি যখন মক্কা থেকে বেশ দূরে, তখনই আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামকে হিদায়াত ও সত্য দীন সহকারে পাঠালেন, সুবহানাল্লাহ। কিন্তু হযরত যায়েদ তার সাক্ষাৎ পেলেন না, কেননা মক্কায় পৌঁছানোর পূর্বেই একদল বিদুইন ডাকাত তার সর্বস্ব লুটে নিয়ে তাকে শহীদ করল। শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে তিনি আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কি দোয়া করলেন শুনুন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, যদিও আমি এ কল্যাণ থেকে বঞ্চিত হয়েছি। কোন কল্যাণ? আল্লাহর নবীর প্রতি ঈমান আনার যে অসীম কল্যাণ রয়েছে, অসাধারণ কল্যাণ রয়েছে, সে কল্যাণের কথা এখানে বলা হয়েছে যে, হে আল্লাহ, যদিও আমি এ কল্যাণ থেকে বঞ্চিত হলাম, আমার পুত্র সাঈদকে তা থেকে তুমি বঞ্চিত করো না। আল্লাহ তাআলা হযরত যায়েদের এ দোয়া কবুল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লোকদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। প্রথম থেকেই যারা আল্লাহ ও তার রাসূল আযযা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছেন তাদের মধ্যে হযরত সাঈদও অন্যতম একজন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দারুল আরকামে প্রবেশের পূর্বে ইসলাম গ্রহণ করেন। তিনি একাই ইসলাম গ্রহণ করেনি, তার সাথে তার স্ত্রী উমার ইবনুল খাত্তাবের বোন ফাতিমা বিনতে খাত্তাবও ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের কারণে কুরাইশ বংশের এই যুবক অন্যদের মতো জুলুম ও অত্যাচারের শিকার হতে লাগলেন। কুরাইশরা তাকে ইসলাম থেকে ফেরানো তো দূরে থাক, তারা স্বামী স্ত্রী মিলে বরং কুরাইশদের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উমার বিন খাত্তাবকে ইসলামের মধ্যে নিয়ে এলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লামের সাহাবায়েকরণ এক একজন এক এক গুণে গুণান্বিত। যেমনটি আমরা শুনলাম যে হযরত সাইয়েদুনা সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ক্ষেত্রে যে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বেও তার বাবা পৌত্তলিকতা থেকে মুক্ত ছিলেন, দীনে ইব্রাহিমের উপর অটল ছিলেন, ইমানদার ছিলেন। আল্লাহ তাআলা এ সকল সাহাবিদেরকে আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করুন, তাদের উপর আল্লাহ তাআলার অজস্র রহমত বর্ষিত হোক আর তাদের সৎকায় আমাদের মাগফিরাত হোক। সাহাবায়ে কেরামের ভালোবাসা অন্তরে প্রথিত করে নিন, বৃদ্ধি করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তাঁদের ভালোবাসায় আমরা ইহকাল পরকাল উভয় জগতে আমরা সফল কাম হব। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মাহাত্ম্য মর্যাদা তাদের সম্মানকে অনুধাবন করার এবং তাদেরকে সম্মান করার সৌভাগ্য আমাদের নসিব করুন। দেখা হবে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম।
সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।